রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কীভাবে ভালোবাসব আর কেনই বা ভালোবাসব। তাকে ভালোবাসা যে ইমানের অংশ সেটা নিয়ে অল্প আলোচনা হয়েছে। আজকের পর্বে আমরা জানতে যাচ্ছি তার জন্ম, বংশ পরিচয় এবং তার পরিবার সম্পর্কে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা মুকাররমায়। সে সময় মক্কা ছিল সমগ্র আরব উপদ্বীপের প্রাণকেন্দ্র এবং ধর্মীয় তীর্থভূমি হিসেবে আরবরা মক্কাকে সম্মান করত, কারণ মক্কায় ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসাল্লামের নির্মিত কাবা অবস্থিত, যে কাবায় তারা হজ করত, তাওয়াফ করত। সেই মক্কাতে ছিল কোরাইশ বংশের আবাস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আরবদের কাছে কুরাইশরা ছিল অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী, কেননা হারাম শরীফের সুরক্ষা ও যাবতীয় কার্যাবলীর দায়িত্বে তারাই ছিল। আরব জাতি সর্বদাই নিজ বংশীয় পরিচয় ধরে রাখে, কারণ এর মাধ্যমেই তারা পরিচয় প্রকাশ করে, বংশ নিয়ে গৌরব করে। এমনই পরিবেশ এবং অবস্থান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সকল বংশতত্ত্ববিদদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা হল মুহাম্মদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মোর্রা ইবনে কাব ইবন লুয়াই ইবনে গালেব ইবনে ফেহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নজর ইবনে মাদ ইবনে আদনান। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, বংশতত্ত্ববিদদের ঐকমত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আদনান পর্যন্ত বিশুদ্ধ, এবং এতে আদনানের উপরিভাগের বংশধারা নিয়ে মতভেদ আছে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে আদনান ইসমাইল আলাইহিসাল্লামের বংশজাত সন্তান। মায়ের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা হল আমিনা বিনতে ওয়াহ্হাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফেহর। অর্থাৎ ফেহের পর্যন্ত পৌঁছে পিতৃ ও মাতৃ উভয় বংশ এক হয়ে গেছে। সুতরাং তিনি ছিলেন পিতৃ ও মাতৃকুল উভয় বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ বংশের অধিকারী। ওয়াসালা ইবনুল আসকা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসাল্লামের বংশধর থেকে কিনানাকে নির্বাচন করেছেন, আর কিনানার বংশ থেকে নির্বাচন করেছেন কুরাইশকে, কোরাইশ থেকে বনি হাশেমকে এবং বনি হাশেম থেকে নির্বাচন করেছেন আমাকে। এমনকি শত্রুরাও তার এই উচ্চ বংশমর্যাদার সাক্ষ্য দিয়েছে। যেমন আবু সুফিয়ানের বর্ণনা সম্বলিত হাদিসে এসেছে, রোমান সম্রাট হিরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ জানতে চাইলে আবু সুফিয়ান তখন তার নবীর শত্রু হওয়া সত্ত্বেও বলেছিলেন, সে আমাদের মধ্যে বংশমর্যাদায় উন্নত। হিরাক্লিয়াস বললেন, আমি তোমাকে তার বংশ জিজ্ঞেস করলাম, তুমি বললে তিনি তোমাদের মাঝে উন্নত বংশীয়। ঠিক এভাবেই নবীগণকে স্বজাতির উন্নত বংশে পাঠানো হয়। জানা যায় নবীজির জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব নাম রেখেছিলেন মুহাম্মদ। কোরআনে নবী ঈসা আলাইহিসাল্লামের ভাষায় বলা হয়েছে আহমাদ, নবুয়তের পূর্বে তাকে ডাকা হতো আল আমিন বলে। হাদিসে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পাঁচটি নাম রয়েছে, আমি মুহাম্মদ ও আহমাদ এবং আমি মাহি, যারা আমার মাধ্যমে আল্লাহ কুফর মুছে দেন, এবং আমি হাশের, যেহেতু মানুষ পরকালে আমার উপর নির্ভর করে সমবেত হবে, এবং আমি আকিব। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নিজের নাম এভাবে বলতেন, আমি মুহাম্মদ, আহমাদ, মুকাফি, হাশির, নবীউত তওবা, নবীউর রহমা। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নিজেই নবীজির নাম রেখেছেন রউফ ও রহিম। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, এই নামগুলো সব গুণবাচক, তাই এগুলো শুধু পরিচয়ের জন্য দেয়া সাধারণ নামই নয়, বরং প্রতিটি নামই এমন কোনো গুণ বোঝায় যা তার প্রশংসা ও পূর্ণতাকে অপরিহার্য করে। আল্লামা জুরকানি রাহেমাহুল্লাহ ইমাম গাজালির উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো নাম রাখা বৈধ নয় যা তার পিতৃপুরুষ রাখেননি, এমনকি তিনি নিজেও তার জন্য রাখেননি। অর্থাৎ আমাদের জন্য তার নাম রাখা বৈধ নয়, যদিও সে নামটি সর্বস্ব গুণ প্রকাশ করে। যদি নবীর জন্য আমাদের পছন্দসই নাম রাখা বৈধ হয়, তাহলে অনেকেই হয়তো এমন নাম রেখে বসবে যে নামের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নয়। এই উদাসীনতার ফলে সে বিরাট বিপদের মুখে পড়বে, অথচ সে বুঝতেও পারবে না সে কি করেছে। ইমাম জুরকানি যা বলেছেন বাস্তবেও সেটাই সঠিক, যেহেতু নবীজির নাম কয়টি ও কী কী এ বিষয়ে শরীয়তে সুস্পষ্ট বিবরণ রয়েছে। নবীজির শুভজন্ম। নবীজির বংশ ও নাম সম্পর্কিত হাদিসসমূহ তার জন্ম সম্পর্কে বিবরণ পেশ করেছে। তার জন্মের দিন তারিখ সময় সম্পর্কে আলোচনা আমরা করব না, কারণ এটা সিরাত সম্পর্কিত বিষয়। আমরা বরং তার জন্ম সংক্রান্ত যে বিষয়টি শামালের সাথে সম্পর্কিত সেটা আলোচনা করব। যাই হোক, মা আমিনা তাকে অন্যান্য নারীদের মতোই গর্ভধারণ করেছেন। গর্ভের মাসগুলি তিনি অন্য সব নারীর মতোই কাটিয়েছেন এবং অন্যান্য গর্ভধারিণীর মতোই সন্তান প্রসব করেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মাওয়ালিদ ও শামাইল গ্রন্থগুলিতে অনেকেই বিভিন্ন ধারণাপ্রসূত জন্মকাহিনী বর্ণনা করেছেন, আশ্চর্য ও দুর্লভ সব বিবরণ দিয়েছেন তারা। তারা ধারণা করেছেন এতে করে নবীজির মর্যাদা উন্নত হবে, যা আদতে একটি ভ্রান্ত ধারণা এবং মরুর মরিচিকা জল মাত্র। মর্যাদা ও চরিত্রে তার অবস্থান আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন, তাই তার জন্য যথেষ্ট। কাল্পনিক ধারণা ও কাহিনী গড়ায় তার সম্মান মোটেই বাড়বে না। এ বিষয়ে কয়েকটি গ্রন্থে যা যা লেখা আছে তা পড়লে মানুষ অবাক হয়ে যাবে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তার গর্ভকালে গর্ভভার অনুভব করেননি। কেউ বলেছেন নবীজির মায়ের গর্ভভার ছিল অন্যান্য নারীদের চেয়ে বেশি। কেউ আবার এই পরস্পর বিরোধী দুটি মতের মাঝে সমন্বয় সৃষ্টি করার চেষ্টা করেছেন। তাদের মস্তিষ্ক এই ধাঁধার সমাধানে যারপরনাই মেহনত চালিয়েছে। অনেকে গর্ভকালের মাসগুলোকে বিভক্ত করেছেন নানা ভাগে এবং প্রতি মাসে ঘটিত নানান ঘটনার বয়ান তুলে ধরেছেন। কেউ লিখেছেন আমিনাকে সুসংবাদ দিতে আসা আসমানি ফেরেশতাদের আরোহণ ও অবতরণের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মরজনীতে বেশ কিছু বিরল ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। তারকারাজি পৃথিবীর কাছাকাছি এসেছে, ফেরেশতারা নেমেছে মাটিতে, আমিনার ঘর দোর ভরে গেছে আলোয় আলোয়, সহসা আমিনা কবি হয়ে গেছেন এবং এ সম্পর্কে নানান কবিতা রচনা করেছেন। বিপুল সংখ্যক লেখক লিখেছেন সে রাতে কিসরার রাজপ্রাসাদ কেঁপে উঠেছে, ভেঙে পড়েছে প্রাসাদের ১৪টি চূড়া, নিভে গেছে পারস্যের অগ্নিকুণ্ড এবং শুকিয়ে গেছে তাবারি উপসাগর। এমন আরও অনেক বর্ণনা আছে। এই সবগুলো জাল হাদিস রচয়িতাদের বানানো, বাস্তবের সাথে যার কোনো সম্পর্ক নেই। যদি ঘটনাগুলো সত্য হতো তাহলে অবশ্যই সহিহ হাদিসে বর্ণিত হতো। এরকম আরও প্রচলিত আছে যে তিনি খতনাকৃত এবং নারী কর্তৃত অবস্থায় জন্ম নিয়েছেন। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন এ বিষয়ে বর্ণিত হাদিস বিশুদ্ধ নয়। আল্লামা আবুল ফারাজ ইবনুল জাউজি মাওদুয়াত গ্রন্থেও তা উল্লেখ করেছেন, এর একটি হাদিসও গ্রহণযোগ্য নয়। নবীজির সন্তান সন্ততি। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে শুধু ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে ভূমিষ্ঠ। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জন্ম মারিয়া বিনতে শামউন কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন নবীজির প্রথম সন্তান কাসিম, তারপর পর্যায়ক্রমে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এরপর জন্ম নিয়েছেন আবদুল্লাহ। অবশ্য তার জন্মকাল নিয়ে মতবিরোধ আছে। এরপর ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় জন্মগ্রহণ করেন। সবার পরিচয় সংক্ষেপে জানা যাক। প্রথমেই কাসিম, তিনি নবীজির প্রথম সন্তান। নবুয়তের পূর্বে তার জন্ম হয়েছে, তার কারণে নবীজির উপনাম হয়েছে আবুল কাসিম। তিনি কতদিন বেঁচেছিলেন তা নিয়ে মতভেদ আছে। অনেকে বলেন 17 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে তিনিই প্রথম মারা যান। আবদুল্লাহ, বলা হয় তিনি মক্কায় বাল্যকালেই মারা গেছেন, তবে তার জন্ম কি নবুয়তের পূর্বে না পরে এ নিয়ে মতভেদ আছে। কয়েকজন নবুয়তের পরে হওয়াকে সহি বলেছেন। তার উপাধি ছিল তাইয়িব ও তাহের, অর্থাৎ উত্তম ও পবিত্র। তবে কারো মতে তাইয়িব ও তাহের হল শেষ দুই সন্তানের উপাধি। ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ বলেছেন, না, দুটি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উপাধি। জাইনাব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে। ইবন ইসহাক রহমাহুল্লাহ বলেছেন, তিনি নবীজির 30 বছরকালে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে আবুল আস ইবনে রাবির সঙ্গে বিয়ে দিয়েছিলেন। এই বিয়ে হয় খাদিজার আগ্রহে, কারণ আবুল আসকে তিনি আপন সন্তানের মতো দেখতেন। বাণিজ্যে, বিত্তে ও বিশ্বাসে আবুল আস ছিলেন মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাবার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার সকল কন্যা তার উপর বিশ্বাস স্থাপন করেন, কিন্তু আবুল আস শিরকের গলিতেই থেকে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই ছেলে উতবা ও উতাইবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, কিন্তু কোরাইশদের সামনে আল্লাহর বিধান পরিষ্কার হয়ে গেলে তারা বলল, তোমরা মুহাম্মাদের সাথে সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে যাও, তার মেয়েদের তার কাছে ফিরিয়ে দাও, তাদের নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে দাও। আবুল হাবের ছেলেরা তাদের আহ্বানে সাড়া দেয় এবং মিলনের পূর্বেই তারা স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিনিময়ে এরপর উৎপার সাথে আবান ইবনে সাঈদ ইবনে আসের কন্যাকে বিয়ে দেওয়া হয়, আর এই বিচ্ছেদের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির মেয়েকে উৎপার হাত থেকে নিষ্কৃতি দিয়ে সম্মানিত করেন। তারা আবুল আসের কাছেও আসে এবং বলে, তোমার স্ত্রীকে ছেড়ে দাও, পরিবর্তে তুমি কুরাইশদের যে মেয়েকে চাও বিয়ের ব্যবস্থা করব। আবুল আস বলেন, আল্লাহর কসম, আমি স্ত্রীকে ছাড়তে পারব না এবং আমার স্ত্রীর পরিবর্তে কুরাইশের অন্য কোনো মেয়েকেও আমি চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করতেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার পূর্বের মতোই স্বামীর সাথে বসবাস করতে থাকেন, যদিও তিনি ছিলেন মুসলিম এবং স্বামী ছিলেন মুশরিক। এই ধরনের সম্পর্ক হারাম হবার ব্যাপারে বিধান তখনও নাজিল হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহা স্বামীর সাথে মক্কায় থেকে যান। বদরের যুদ্ধ সংঘটিত হলে আবুল আস অন্যান্য কাফিরদের সাথে বন্দী হন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা স্বামীর মুক্তিপণ হিসেবে গলার হার খুলে পাঠান, যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়েতে উপহার দিয়েছিলেন। সেই হার দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি সাহাবীদের বলেন, তোমরা যদি জাইনাবের বন্দীকে ছেড়ে দাও এবং তার জন্য পাঠানো মুক্তিপণ তাকে ফিরিয়ে দাও তাহলে দিতে পারো। সাহাবিগণ তাই করেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে মুক্তি দিলেন তার থেকে এই প্রতিশ্রুতি নেবার পর যে সে গিয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে মদিনায় পাঠিয়ে দেবে, কেননা ইসলাম এখন তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসা এবং আরেকজন আনসার সাহাবিকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে পাঠালেন এবং তাদের দুজনকে মক্কার বাইরে মদিনার পথে ইয়াজুজ নামক স্থানে অপেক্ষা করতে বললেন, যেন তিনি বেরিয়ে এলে তাকে সঙ্গ দিতে পারে। আবুল আস শর্ত পালন করলেন এবং স্ত্রীকে মদিনার সফরের প্রস্তুতি নিতে বললেন। এজন্য তিনি তার ভাই কিনানা ইবনে রাবিকে নির্দেশ দিলেন যে সে যেন জাইনাবকে এখান থেকে নিয়ে যায়েদ ইবনে হারেসা এবং তার আনসার সঙ্গীর কাছে পৌঁছে দেয়। হতে পারে তিনি এমন করেছিলেন যেন স্ত্রীর বিদায়ের দৃশ্য দেখতে না হয়, কেননা এই স্মৃতি তাকে নিদারুণ যন্ত্রণা দেবে। কিনানা তার তীর ধনুক সাথে নিলেন এবং জাইনাবকে সাথে নিয়ে দিনের আলোতেই বেরিয়ে পড়লেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা বসলেন উটের হাওদায়। কুরাইশদের কয়েকজন এই খবর জানতে পারল, তারাও যথারীতি সন্ধানে বেরিয়ে পড়ল। সর্বপ্রথম হাব্বার ইবনে আসওয়াদ এগিয়ে এসে হাওদায় বসা জাইনাবকে বর্ষা নিক্ষেপের হুমকি দিল। কিনানা হাঁটু গেড়ে বসে পড়লেন এবং ধনুকে তীরের সংযোগ ঘটিয়ে বললেন, আল্লাহর কসম, আমার কাছাকাছি যেই আসবে তাকে তীর বিদ্ধ করব। এতে লোকজন কিছুটা পিছু হটল। এ সময় আবু সুফিয়ান কুরাইশদের একটা বড় দলসহ এগিয়ে এলো, বলল, ওহে থাম, তীর থেকে হাত সরাও যাতে তোমার সাথে আমরা কথা বলতে পারি। কিনানা তীর সরিয়ে নিলেন। আবু সুফিয়ান এগিয়ে তার সামনে এসে দাঁড়াল, তারপর বলল, তুমি কাজটা ঠিক করছো না, তুমি সবার সামনে প্রকাশ্যে এই মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছ, অথচ তুমি জানো আমাদের বিপদ ও দুর্যোগের কথা, মুহাম্মাদের কেউ আমাদের কাছে বন্দীও নেই। তুমি এভাবে প্রকাশ্যে তার মেয়েকে নিয়ে বের হলে মানুষ ভাববে কতটা অপদস্থ পরিস্থিতিতে নাই আমরা পড়েছি, এবং এটা আমাদের জন্য অপমানকর। আমার জীবনের শপথ, তাকে তার বাবার কাছ থেকে দূরে আটকে রাখার কোনো প্রয়োজন আমাদের নেই, এবং আমরা এভাবে প্রতিশোধ গ্রহণ করতে চাই না। আমরা চাই মেয়েটিকে নিয়ে ফিরে যাও, যেন শোরগোল বন্ধ হয়ে যায়, এবং মানুষ বলে যে মুহাম্মাদের মেয়েকে আমরা যাত্রাপথে রুখে দিয়েছি, পরে গোপনে বেরিয়ে তার বাবার কাছে পৌঁছে দেবে। কিনানা আবু সুফিয়ানের পরামর্শ মোতাবেক কাজ করল। জাইনাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা শুনলেন, কিন্তু মেয়ের উপর এরকম আচরণে তিনি নীরব থাকতে পারলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দল প্রেরণ করলেন, বলে দিলেন, যদি তোমরা অমুক অমুককে পাও তাহলে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এরপর তিনি আমাদের যাত্রা শুরুর প্রাক্কালে বললেন, আমি তোমাদের নির্দেশ দিয়েছিলাম অমুক তমুককে আগুন দিয়ে পোড়াবে, অথচ আগুন দিয়ে আল্লাহ ছাড়া কেউ শাস্তি দিতে পারে না, সুতরাং তোমরা তাদেরকে পেলে হত্যা করবে। ইবনে ইসহাক এবং ইবনে হিশামের বর্ণনা থেকে জানা যায় ঘোষিত ব্যক্তিরা হল হাব্বার ও তার সঙ্গী। এরপর বহুদিন কেটে গেছে। আবুল আস মক্কায় স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহা থেকে দূরে, এর মধ্যে অন্য কাউকে বিয়ের কথাও ভাবেননি, কেননা রূপে গুণে ও বংশমর্যাদায় জয়নাব রাদিয়াল্লাহু আনহার সমতুল্য কেই বা আছে। ষষ্ঠ হিজরি এল। আবুল আস বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ার দিকে যাত্রা করলেন, তার নিজের ও কুরাইশদের বহু লোকের ব্যবসা সামগ্রী নিয়ে। তিনি ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার। ব্যবসায়িক কর্মকাণ্ড শেষ হলে তিনি কাফেলে নিয়ে ফিরছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টহল দল তাকে পেয়ে যায় এবং তার সঙ্গে যা ছিল সব নিয়ে নেয়, কিন্তু আবুল আস পালাতে সক্ষম হয়। সৈন্যরা মালামাল নিয়ে অগ্রসর হওয়ার পর আবুল আস রাতের চাদরে ঢেকে নবীজির মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন এবং আশ্রয় প্রার্থনা করেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্রয় দেন। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলেন এবং তাকবীর দিলেন। সাহাবিরাও তার সাথে তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন। সে সময় জয়নাব রাদিয়াল্লাহু আনহা নারীদের মধ্যে উচ্চস্বরে ঘোষণা দিলেন, লোক সকল, আমি আবুল আস ইবনে রাবিকে আশ্রয় দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর উপস্থিত লোকদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলেন, আমি যা শুনেছি তোমরাও কি তা শুনতে পেয়েছ? তারা বলল, জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, পূর্বে থেকে আমি এ বিষয়ে কিছুই জানি না, তোমরা এখন যখন শুনলে আমিও এখন শুনলাম। তবে মুসলিমদের কাছে তাদের দুর্বলতম মানুষও আশ্রয় পেতে পারে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, বললেন, জাইনাব, তাকে সম্মানের সাথে রাখো, তবে নির্জনে যেন সে তোমার কাছে না আসে, কারণ তুমি তার জন্য হালাল নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসের সম্পদ হস্তগতকারী টহল সৈন্যদের ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, এই লোক সম্পর্কে তোমরা জানো, তোমরা তার সম্পদ হস্তগত করেছ, কিন্তু তোমরা যদি ভালো মনে করো তাহলে তার সম্পদ ফিরিয়ে দাও, আমরা তাই চাই, কিন্তু যদি ফিরিয়ে না দাও তাহলেও তা আল্লাহর পক্ষ থেকে তোমাদের দেয়া বিশেষ সম্পদ, যা গ্রহণের অধিক হকদার তোমরা। সৈন্যরা তার সম্পদ ফিরিয়ে দিল। মালামাল নিয়ে আবুল আস মক্কায় এলেন এবং মালিকদের কাছে আপন আপন সম্পদ ফিরিয়ে দিলেন। শেষে বললেন, তোমাদের কারো সম্পদ আমার কাছে রয়ে গেছে কি যা সে গ্রহণ করেনি? তারা বলল, না। আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দিন, আমরা তোমাকে পরিপূর্ণ বিশ্বস্ত পেয়েছি। আবুল আস বললেন, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ তার বান্দা ও রাসুল। আল্লাহর শপথ, তার কাছে থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করতে কেবল এই আশঙ্কায় আমাকে বাধা দিয়েছে যে তোমরা ভাববে আমি চেয়েছি তোমাদের মালামাল আত্মসাত করতে। এখন যেহেতু আল্লাহ তোমাদের সম্পদ আদায় করে দিয়েছেন এবং আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছি, তাই ইসলাম গ্রহণ করছি। তারপর তিনি মদিনার পথে যাত্রা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তার কাছে ফিরিয়ে দেন প্রথম বিয়ের ভিত্তিতেই এবং তার উপর নতুন কিছুই আরোপ করেননি। এভাবে এই সম্মানিত পরিবারটি আবার মিলিত হল, যদিও বেশি দিন স্থায়ী হয়নি। দুই বছর পর অষ্টম হিজড়িতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তার গর্ভ থেকে দুটি সন্তান হয়, আলী এবং উমামা রাদিয়াল্লাহু আনহুমা। মায়ের মৃত্যুর সময় আলী ছিলেন দুগ্ধপোষ্য। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজেরা গোত্র থেকে ফিরিয়ে আনেন। সেখানে তিনি দুগ্ধ পান করতেন। তার দুধ পিতা মক্কার মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল। মক্কা বিজয়ের দিন আলী নবীজির উটের পিছনে বসা ছিল। আলী তার বাবার জীবদ্দশায় ইন্তেকাল করেন। আর উমামা ছিল ছোট্ট বালিকা যখন তার মায়ের মৃত্যু হয়। উমামাই সেই বালিকা যাকে কাঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। রুকুতে যাওয়ার সময় তিনি কাঁধ থেকে তাকে নামিয়ে রাখতেন, এরপর সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় পুনরায় কাঁধে তুলে নিতেন। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু তাকে তার খালা সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর বিয়ে করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তার বিয়ে হয় মুগিরা ইবনে নওফাল হাশিমের সাথে এবং মুগিরার স্ত্রী হিসেবেই তিনি ইন্তেকাল করেন। তার গর্ভে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুগিরা কারোরই কোনো সন্তান হয়নি। আবুল আস ইন্তেকাল করেন ১২ হিজরিতে, স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ৪ বছর পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন। একবার তিনি খুতবা দেবার সময় বলেছেন, আমি আবুল আসের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, সে আমাকে কথা দিয়েছে এবং তা বাস্তবায়ন করেছে। রোকাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন জন্মগ্রহণ করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৩৩ বছর। মক্কায় থাকাকালে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে করেন। আবুল আহেবের ছেলে উতবার সাথে মিলনের পূর্বে ছেড়ে দিলে এই বিয়ে সংঘটিত হয়। তিনি তার স্বামীর সাথে দুইবার হিজরত করেন, একবার আবিসিনিয়ায় এবং পরে মদিনায়। উজ্জ্বল সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি। নবীজি বদরযুদ্ধে যাত্রা করার প্রাক্কালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি মদিনায় রেখে যান, বলে যান, নিশ্চয়ই যারা বদরযুদ্ধে শহীদ হবে তাদের একজনের সমপরিমাণ সওয়াব ও গনিমত তোমার জন্য থাকবে। এই অসুস্থতাই রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। জায়েদ ইবনে হারেসা এসেছিলেন বদরযুদ্ধে জয়ী হবার সুসংবাদ দিতে। এসে দেখেন তার কবরের উপর মাটি সমান করা হচ্ছে। তার ঘরে এক ছেলে আবদুল্লাহ জন্মগ্রহণ করেন। তার নামেই ওসমান রাদিয়াল্লাহু আনহু উপনাম নিয়েছিলেন। তবে আবদুল্লাহ ৬ বছর বয়সে মারা যান। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আমরের নামে উপনাম গ্রহণ করেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার নাম জানা যায় না। তিনি উম্মে কুলসুম নামেই পরিচিত ছিলেন। নবীজি তাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দেন তার বড় বোন রুকাইয়া মারা যাবার পরেই। এটা ছিল তৃতীয় হিজরির ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হিসেবেই তিনি আজীবন অতিবাহিত করেন। ৯ হিজরিতে আল্লাহ তাকে মৃত্যুদান করেন। নবীজি নিজে তার জানাজা পড়িয়েছেন, তার কবরের পাশে বসেছেন। এ সময় তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল। দাফনের আগে তিনি সাহাবিদের জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে গতরাত সহবাস করেনি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি। নবীজি বলেন, তুমি কবরে নামো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার কবরে নামেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী উপাধি দেওয়া হয়, কেননা তিনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী থাকাকালে উম্মে কুলসুমের কোনো সন্তান হয়নি। ফাতেমা, তার জন্মস্থান সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। ইবনুল জাউজি রাহমাহুল্লাহ বলেন, নবুয়তের পাঁচ বছর পূর্বে তার জন্ম হয়। ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ বলেন, তার জন্ম হয়েছে নবীজির ৪১ বছর বয়সে। নবীজি তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দেন। এই বিয়ে সংঘটিত হয় হিজরতের দ্বিতীয় বছরে। নবীজির কাছে তার আপনজনের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন তিনি। নবীজি তার ক্ষোভে ক্ষুব্ধ হতেন, তার সন্তোষে সন্তুষ্ট হতেন। হাদিসে এসেছে, মিসওয়ার ইবনে মাখরামা বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তা শুনে ফেলেন। তারপর নবীজির কাছে এসে বললেন, আপনার সম্প্রদায় মনে করে আপনার মেয়েদের কিছু হলেও আপনি ক্ষুব্ধ হন না। এদিকে আলী আবু জাহেলের মেয়েকে বিবাহ করতে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনা মাত্রই দাঁড়িয়ে যান। বর্ণনাকারী বলেন, আমি তার অর্থাৎ ফাতিমার উপস্থিতিতে নবীজিকে বলতে শুনেছি, আমি আবুল আসের কাছে এক মেয়েকে বিয়ে দিয়েছি, সে আমাকে কথা দিয়েছে এবং কথা রেখেছে, আর ফাতিমা আমার কলিজার টুকরা, আমি তার কষ্ট অপছন্দ করি। আল্লাহর কসম, আল্লাহর নবীর মেয়ে এবং আল্লাহর শত্রুর মেয়ে এক ব্যক্তির কাছে একত্র হতে পারে না। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিয়ের প্রস্তাব বাতিল করেন। অন্য বর্ণনায় আছে, হিশাম ইবনে মুগিরা তার মেয়েকে আলী ইবনে আবু তালিবের কাছে বিয়ে দেবার অনুমতি চেয়েছেন, কিন্তু নবীজি বলে দেন, অনুমতি দেব না, অনুমতি দেব না, অনুমতি দেব না। যদি আবু তালিবের ছেলে চায় তাহলে আমার মেয়েকে তালাক দিয়ে তাকে বিয়ে করুক, কারণ ফাতেমা আমার কলিজার টুকরা, তার সংশয় আমাকে সংশয় ফেলে, তার কষ্ট আমাকে কষ্ট দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন এই উম্মতের নারীদের সর্দার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা সকল স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আমাদের কেউ তখনও মারা যায়নি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেঁটে আসছিলেন। আল্লাহর কসম, তার হাঁটার ধরন ছিল পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবীজি তাকে দেখেই স্বাগত জানালেন এবং বললেন, মারহাবা হে আমার মেয়ে। তারপর তাকে তার ডানে বা বামে বসালেন, তাকে চুপিসারে কিছু বললেন। শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অঝরে কাঁদলেন। তার দুঃখ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চুপিসারে কিছু বললেন। এবার তিনি হাসলেন। নবীজি উঠে গেলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি গোপনে তোমাকে কি বললেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি জীবিত থাকতে সে রহস্য আমি প্রকাশ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমি একদিন তাকে বললাম, যে কথা তুমি সেদিন বলতে চাওনি তা কি এখন বলবে? তিনি বললেন, হ্যাঁ এখন বলবো। এরপর তিনি আমাকে বললেন, প্রথমবার নবীজি আমাকে চুপিসারে বলেছিলেন জিব্রিল তার কাছে প্রতি বছর একবার কোরআন নিয়ে আসতেন, কিন্তু এই বছর দুইবার কোরআন নিয়ে এসেছেন। আমার মনে হচ্ছে মৃত্যু খুব কাছাকাছি এসে পড়েছে, সুতরাং আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো, কারণ আমি তো তোমার উত্তম পূর্বসূরি। তার এ কথা শুনে আমি কেঁদেছি, যা আপনিও দেখেছেন। তিনি আমাকে কাঁদতে দেখে দ্বিতীয়বার গোপনে বললেন, ফাতেমা, তুমি কি মুমিনা এবং উম্মতের নারীদের সর্দার হতে পেরে সন্তুষ্ট নও? আরেক বর্ণনায় আছে, তুমি কি জান্নাতি নারীদের প্রধান হতে পেরে সন্তুষ্ট নও? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ছয় মাস পরে। তিনি জননী ছিলেন তিনটি ছেলে সন্তানের, হাসান, হুসাইন এবং মোহসিন। মোহসিন ছোট থাকতেই মারা যান, এবং দুই মেয়ে সন্তানের, উম্মে কুলসুম এবং জাইনাব। নবীজির জন্য ফাতেমা ছাড়া আর কোনো উত্তরসূরি ছিল না, তাই তার সম্মানিত বংশধারার বিস্তার হয়েছে শুধু দুই দৌহিত্র, হাসান এবং হুসাইনের মাধ্যমে। হাসান রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কিত বংশধারাকে বলা হয় হাসানি, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কিত বংশধারাকে বলা হয় হুসাইনি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ঘরে জায়েদ ও রুকাইয়া নামে দুটি সন্তান হয়, তবে তাদের দুজনের মাধ্যমে তার বংশধারা বিস্তার লাভ করেনি। তারপর তার বিবাহ হয় আউন ইবেন জাফরের সাথে। তার মৃত্যুর পর বিবাহ হয় আউনের ভাই মুহাম্মদ ইবেন জাফরের সাথে। তিনিও মারা গেলে তাদের আরেক ভাই আবদুল্লাহ ইবেন জাফরের সাথে তার বিয়ে হয়। তার স্ত্রী থাকাকালেই তিনি ইন্তেকাল করেন। দ্বিতীয় ভাই মুহাম্মদ ইবেন জাফরের ঔরসের একটি ছোট মেয়ে ছাড়া তিনজন থেকে আর কোনো সন্তান তার হয়নি, সুতরাং সেদিক থেকেও তার কোনো ওয়ারিস নেই। আবদুল্লাহ বিন জাফর পরে তার বোন জাইনাব বিনতে ফাতেমাকে বিয়ে করেন, তার কয়েকটি সন্তান হয়। সবশেষে ইব্রাহিম। ইব্রাহিম জন্মগ্রহণ করেন অষ্টম হিজরির জুলহিজ্জা মাসে। তার মাতা হলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক রাতে আমার একটি সন্তান ভূমিষ্ঠ হল। আমার পিতৃপুরুষের নামে তার নাম রেখেছিলাম ইব্রাহিম। তারপর নবীজি তাকে উম্মে সাইফের কাছে অর্পণ করলেন, যিনি ছিলেন আবু সাইফ নামক এক কামারের স্ত্রী। নবীজি প্রায়ই মদিনার উঁচু ভূমিতে যেতেন, যেখানে ইব্রাহিমের দুধমায়ের বাড়ি। সেখানে গিয়ে তিনি ইব্রাহিমকে দেখতেন, তাকে চুমু দিতেন, তারপর ফিরে আসতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির মতো সন্তানদের প্রতি এতটা মমতাবান আর কাউকে দেখিনি। তিনি বলেন, মদিনার উঁচু এলাকার এক ঘরে ইব্রাহিম দুধ পান করত। নবীজি সেখানে যেতেন, আমরাও তার সাথে থাকতাম। তিনি ঘরে প্রবেশ করতেন এবং সেই ঘর তখন ধোঁয়ায় আচ্ছাদিত থাকত, কারণ তার দুধ পিতা ছিলেন লোহার কর্মকার। তিনি ইব্রাহিমকে কোলে নিতেন, চুমু দিতেন, তারপর ফিরে আসতেন। অন্য বর্ণনায় আছে, তাকে চুমু দিতেন এবং তার ঘ্রাণ নিতেন। ইব্রাহিমের জীবনসীমা দীর্ঘ হয়নি, মারা গেছেন দুধ পানের বয়সেই। নবীজি বলেছেন, ইব্রাহিম আমার সন্তান, সে স্তন্যপানের সময়ই মারা গেছে। তার দুইজন দুধমা আছেন, যারা জান্নাতে তার দুধপানের মেয়াদ পূর্ণ করবে। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর শেষ মুহূর্তগুলোর প্রকৃতি সহিহ বুখারীতে স্পষ্ট বিবৃত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ইব্রাহিমকে দেখতে গেলাম, এর খানিক পরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নবীজির দু চোখ গড়িয়ে পানি পড়তে লাগল। তা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনি কাঁদছেন? তিনি বলেন, হে আউফের ছেলে, এটাই তো দয়া। তারপর বললেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় বিষণ্ণ হয়, আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি, ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। তার মৃত্যুর দিনে সূর্যগ্রহণ লেগেছিল। লোকজন বলাবলি করল, ইব্রাহিমের মৃত্যুতে সূর্যগ্রহণ হয়েছে। নবীজি বললেন, চন্দ্রে বা সূর্যে কারো মৃত্যুর কারণে গ্রহণ লাগে না, কারো বেঁচে থাকার কারণেও না। তোমরা চন্দ্র বা সূর্য গ্রহণ দেখলে নামাজ পড়ো আর দোয়া করো। আমরা তখন জানলাম নবীজির বংশ পরিচয়, তার জন্ম এবং তার সন্তান সন্ততি সম্পর্কে। আর পরিবারে বাকি থাকে উম্মাহাতুল মুমিনিন বা তার স্ত্রীগণ। এই সিরিজে তাদের নিয়ে আর আলোচনা হচ্ছে না, কারণ রেইনড্রপস মিডিয়া থেকে পরিবেশিত উম্মাহাতুল মুমিনিন নামে পুরো একটা সিরিজ রিলিজ হয়েছে। আহ্বান থাকবে সেখান থেকে তাদের সম্পর্কে জেনে নেয়া। ওসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।